বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 12 মার্চ, 27 ফাল্গুন এবং ফার্সি 22 ইসফান্দ। রেডিও তায়ানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ইয়েমেন ইস্যুতে মার্কিন সৌদির অপরাধযজ্ঞের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে করোনা মহামারীর আতঙ্কের মধ্যেও বেশি মানুষের মৃত্যু হয়েছে হৃদরোগে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপত্র পর শুনবেন সাপ্তাহিক অনুষ্ঠান পাশ্চাত্য জীবন ব্যবস্থা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন গুরুত্বপূর্ণ ইস্যুতে সাক্ষাৎকার ভিত্তিক বিশেষ অনুষ্ঠান আলাপন। সব শেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আমেরিকার নয়া সরকারও ট্রাম্পের মতো ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের মন্তব্য। নতুন সমরাস্ত্র উন্মোচন করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। যুদ্ধ বন্ধ করতে সৌদির প্রতি ইরানের আহ্বান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবি তুলেছেন বিএনপি মহাসচিব ওবায়দুল কাদের, বলেছেন ওদের দাবি ঠুনকো। এবং ভারতের মুখ্যমন্ত্রী মমতার আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি, বিজেপির পরিকল্পিত হামলা দাবি করে তৃণমূলের বিক্ষোভ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার যদি তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করার নীতি অব্যাহত রাখে, তাহলে তাতে নতুন কোনো ফলাফল আসবে না। গতকাল জাওয়াদ জারিফ তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে দেয় এক পোস্টে কথা বলেন। তিনি তার পোস্টে আরও বলেন, আমেরিকা দাবি করেছে তারা কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে, ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগ করার ব্যর্থ নীতিকে নয়, কিন্তু তাদের এই দাবি সত্ত্বেও দেখা যাচ্ছে তারা ইরানের উপর চাপ সৃষ্টি করার নীতি অনুসরণ করছে। উদাহরণ হিসেবে জাওয়াদ জারিফ দক্ষিণ কোরিয়া থেকে ইরানের অর্থ ছাড় করার বিষয়ে আমেরিকার বাধা সৃষ্টির কথা উল্লেখ করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোরিয়া থেকে এই অর্থ পেলে ইরান খাদ্য এবং ওষুধ কেনার জন্য তা ব্যয় করবে, যা দেশের জনসাধারণের কল্যাণে কাজে লাগবে। অথচ আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি অনুসরণ করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদি বলেছেন, ইয়েমেনকে 3 সপ্তাহে নিয়ন্ত্রণে নেওয়ার সৌদির স্বপ্ন 6 বছরেও
বাস্তবায়ন হয়নি। তিনি এক টুইটার বার্তায় আরও বলেছেন, সৌদি আরব নীতিনৈতিকতার পরোয়া না করে ইয়েমেনকে অবরুদ্ধ করে রেখেছে এবং বোমাবর্ষণ করছে। ইরানের এই মুখপাত্র বলেন, সৌদি আরবকে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং আরব ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটাতে হবে। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক বলেছেন, ইয়েমেনের 4 লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এর অর্থ হল এসব শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। গত 6 বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে দেশটির 80% মানুষের এখন ত্রাণ প্রয়োজন বলে এর আগে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ইয়েমেনে তীব্র অপুষ্টিতে ভুগছে এমন 5 বছরের কম বয়সী শিশুর সংখ্যা 22% বাড়বে। ইরান অবিলম্বে ইয়েমেনে হামলা বন্ধের আহ্বান জানিয়ে আসছে, কিন্তু সৌদি আরব সহ কয়েকটি দেশ দরিদ্র এই জাতির উপর হামলা বন্ধ করতে প্রস্তুত নয়। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে বেশ কিছু সমরাস্ত্র উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে কয়েক রকমের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোলন্দাজ সরঞ্জামাদি। এছাড়া ট্যাঙ্ক বিধ্বংসী কামান এবং আরও বেশ কিছু ভারী অস্ত্র রয়েছে। নতুন এ সমস্ত সামরিক সরঞ্জামাদি উন্মোচন করার পর ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, সৌদি আরব ও তাদের মিত্ররা যদি বর্বর আগ্রাসন বন্ধ না করে তাহলে এসব সামরিক সরঞ্জাম তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। গতকাল উন্মোচিত সামরিক সরঞ্জামাদি রাজধানী সানার একটি প্রদর্শনীতে দেখানো হয়। এসব সামরিক সরঞ্জাম ইয়েমেনি বিশেষজ্ঞরা তৈরি করেছেন। গতকালের প্রদর্শনীতে বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদ। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির জন্য তিনি দেশের সমর বিশেষজ্ঞদের অভিনন্দন জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ওবায়দুল কাদের বলেছেন, কোন জুতসই ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা চালাচ্ছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা মানে খেয়াল খুশি মতো লেখা বা বলা নয়। আজ শুক্রবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বলা বা লেখার ক্ষেত্রে সত্যতা এবং বস্তুনিষ্ঠতা থাকলে আইন কোনো বাধা নয়। তারপরও আইনের অপপ্রয়োগ যাতে না হয় সেজন্য শেখ হাসিনা সরকার ইতিমধ্যেই কঠোর নির্দেশনা দিয়েছেন। বিএনপির নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির উদ্দেশ্যহীন এবং ভুল রাজনীতিতে কর্মীরাই এখন তাদের নেতাদের উপরে ক্ষুব্ধ। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী কৃষক দলের চতুর্থ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই দাবি জানান। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব খুব সুন্দর সুন্দর কথা বলেন। চমৎকার ফিরোজা কালারের আসনে বসে তিনি প্রতিদিন বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেন। প্রতিদিন তিনি বিএনপিকে ধমক দেন, শিক্ষা দেন। আমি বলবো, আপনি আপনার ঘরকে আগে শিক্ষা দিন। মির্জা ফখরুল অভিযোগ করেন, কিভাবে সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশটাকে দলীয় সম্পত্তি বানিয়ে ফেলা হয়েছে তা জনগণ দেখছেন। এই সরকার খুব সুকৌশলে রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগের এখন কোনো স্বাধীনতা নেই, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের সাবেক মন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে বলে মন্তব্য করেছেন। আজ পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওর জয় কোনোভাবেও সম্ভব নয়, শুভেন্দুর জামানত বাজেয়াপ্ত হবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ হলদিয়া মহকুমা প্রশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার পর শুভেন্দু অধিকারীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেনই। শুভেন্দু অধিকারী আজ বলেন, এই মাঠ চেনা, পুরনো প্লেয়ার আমি, শুধু ঝান্ডাটাই নতুন। তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে, মানুষ তার জবাব দেবেই। এদিকে পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় আজ বিকেলে রাজধানী কলকাতা সহ জেলার বিভিন্ন স্থানে তৃণমূল নেতাকর্মীরা মুখে ও হাতে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিকল্পিতভাবে ধাক্কা দেয় তিনি আহত হয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে নির্বাচন কমিশনে ওই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে। এদিকে ভারতের তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি প্রসঙ্গে বিজেপির সমালোচনা করেছে শিবসেনা। শিবসেনার দাবি, এর ফলে আক্রমণাত্মক হয়ে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করেছে শিবসেনা। শিবসেনার পক্ষ থেকে এটিকে নির্বাচনের সবচেয়ে বড় রসিকতা বলে মন্তব্য করা হয়েছে। শিবসেনার দাবি, এর ফলে আক্রমণাত্মক হয়ে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনার জন্য বিজেপিকে পশ্চিমবঙ্গের 10-20 আসনে ফল ভোগ করতে হবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সেখানে প্রচারে গিয়ে আহত হন তিনি। ওই ঘটনার নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল। বিজেপি এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। শিবসেনা দলীয় মুখপাত্র সামনায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গে সর্বশক্তি প্রয়োগ করেছে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফেলতে সব ধরনের প্রচেষ্টা চলছে, তবুও পশ্চিমবঙ্গে মমতার ক্ষমতা রয়েছে, পশ্চিমবঙ্গের লড়াই এখন মোদি বনাম মমতায় পরিণত হয়েছে, গোটা বিশ্ব পশ্চিমবঙ্গকে দেখছে। এদিকে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষক নেতারা বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক সংবাদ সম্মেলনে তারা বলেন, বিজেপির নির্দেশে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আন্দোলনরত কৃষকদের উপরে কাঁদানে গ্যাস এবং পানি কামান চালানো হয়েছে, মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে তাদের। বিজেপিকে কৃষক বিরোধী বলে অভিহিত করে কৃষক নেতাদের দাবি, বিজেপি দলটি বোঝে শুধু আসন সংখ্যা এবং ক্ষমতা, সেজন্য পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে যাতে একটিও ভোট না দেওয়া হয় বাংলার কৃষকদের প্রতি আবেদন জানান তারা। ইলেকট্রনিক ভোট যন্ত্রের মাধ্যমে জবাব দিয়ে বিজেপির দর্প চূর্ণ করতে হবে বলেও দিল্লির কৃষক আন্দোলনের শীর্ষ নেতারা মন্তব্য করেছেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির ঘুষ গ্রহণ করতে পারেন না বলে দাবি করেছেন তার আইনজীবী খিন মং জাও। তিনি আরও বলেছেন, ঘুষ গ্রহণের অভিযোগটি একেবারেই হাস্যকর, এটা কৌতুক। এই আইনজীবী বলেন, সুচির হয়তো অন্য দুর্বলতা থাকতে পারে, কিন্তু তার নৈতিক নীতি কখনোই দুর্বল নয়। এই আইনজীবী এক ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন। মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি $600,000 ও স্বর্ণ ঘুষ হিসেবে নিয়েছেন বলে দাবি করেছে দেশের সামরিক সরকার। 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সুচির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ও মারাত্মক। এদিকে গতকাল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হামলায় 12 বিক্ষোভকারী নিহত হয়েছে, এর মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে মধ্যাঞ্চলের শহর মিয়াংয়ে। মিয়ানমারে অভ্যুত্থান পরবর্তী বিক্ষোভে অন্তত 70 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারি পাকাপোক্ত করতে আরও 300 ইহুদিকে ইথিওপিয়া থেকে সেখানে নিয়ে গেছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলি সরকারের প্রচেষ্টায় ইথিওপিয়া থেকে 300 ইহুদিকে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারা এরই মধ্যে ইসরায়েলে এসে পৌঁছেছে। এ নিয়ে ইথিওপিয়া থেকে 2000 ইহুদিকে ইসরায়েলে আনা হল। ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে বিভিন্ন উপশহর নির্মাণের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিবাদীদের সেখানে জড়ো করা হচ্ছে। এর আগেও নানা ধরনের লোভ দেখিয়ে আফ্রিকা থেকে বহু ইহুদিকে ইসরায়েলে এনেছে দখলদারেরা। তো শ্রোতা বন্ধুরা, আমাদের বিশ্ব সংবাদে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেন ইস্যুতে মার্কিন সৌদির অপরাধযজ্ঞের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিবাদ, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইয়েমেনের উপর গত ৬ বছর ধরে আগ্রাসন এবং খাদ্য, ওষুধ ও জ্বালানি সহ প্রায় সব খাতে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে সৌদি সরকার ও তার জোটভুক্ত কয়েকটি দেশ। সৌদি জোটের এই বর্বরতার প্রধান হোতা ও মূল সহযোগী হিসেবে সক্রিয় রয়েছে মার্কিন সরকার ও ব্রিটেন সহ পশ্চিমা বিশ্ব এবং ইহুদিবাদী ইসরায়েল। সৌদি জোটের নির্বিচার বোমা হামলায় হতাহত হয়েছে প্রায় অর্ধলক্ষ ইয়েমেনি, ধ্বংস হয়ে গেছে ইয়েমেনের বেশিরভাগ অবকাঠামো এবং দুর্ভিক্ষ, ক্ষুধা ও অপুষ্টি এবং দরিদ্রের শিকার হয়ে সেখানে মৃত্যুর মুখোমুখি হয়েছে লাখ লাখ শিশুসহ কয়েক মিলিয়ন মানুষ। অবশ্য পশ্চিম এশিয়ার সবচেয়ে দরিদ্র এই দেশটির জনগণ সৌদি জোটের আগ্রাসনের মোকাবেলায় বেশ সফল প্রতিরোধ গড়ে তুলেছে এবং আগ্রাসীদের ক্রমেই একের পর এক বড় ধরনের বিপর্যয় ও পরাজয়ের দিকে তাড়িয়ে নিচ্ছে। এ অবস্থায় সম্প্রতি জাতিসংঘ ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ মারি প্রদেশে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন প্রতিরোধকামী বাহিনীর অগ্রাভিযানের নিন্দা জানিয়ে বক্তব্য রেখেছে। পশ্চিমা সরকারগুলো মানবাধিকারের বুলি আওড়াতে অভ্যস্ত হলেও সৌদি বর্বরতার মৌখিক নিন্দা জানাতেও ব্যর্থ হয়েছে। পশ্চিমা সরকারগুলোর পক্ষ থেকে সৌদি জোটকে অস্ত্রসহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে ইয়েমেনিদের বিপক্ষে। এভাবে ইয়েমেনে ঘটেছে একবিংশ শতকের সবচেয়ে বড় মানবীয় বিপর্যয়। এ অবস্থায় পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘের কথিত মানবাধিকার নীতির ভণ্ডামি আর কপটতা স্বরূপ তুলে ধরে সবচেয়ে জোরালো ও স্পষ্ট ভাষায় যিনি প্রতিবাদ আর নিন্দা জানিয়ে আসছেন তিনি হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই। গতকালও মহানবীর নবুওয়তি মিশন শুরুর বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, বাস্তবতাকে ১৮০ ডিগ্রি উল্টো করে তুলে ধরার ক্ষেত্রে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কোনো জোড়ি নেই। আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে সৌদি আরব গত ৬ বছর ধরে ইয়েমেনের নিরস্ত্র জনগণের উপর ভয়াবহ হামলা চালিয়ে গেলেও পাশ্চাত্য পুরোপুরি নীরব থেকেছে। কিন্তু যখনই ইয়েমেনিরা সৌদি আরবে পাল্টা হামলা শুরু করেছে তখনই পাশ্চাত্যের চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা মহামারীর আতঙ্কের মধ্যেও বেশি মানুষের মৃত্যু হয়েছে হৃদরোগে, করোনায় নয়। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনা মহামারীর আতঙ্কের মধ্যেও বেশি মানুষের মৃত্যু হয়েছে হৃদরোগে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় জরিপ অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালে ২,২৪,০০০ বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিকে দেশে ২০২০ থেকে এ পর্যন্ত এক বছরে করোনায় মারা গেছেন ৮,৫০০ মতো। এর মধ্যে 2020 সালে করোনায় মৃত্যুর সংখ্যা 8,496 জন। পরিসংখ্যান ব্যুরোর মতে দেশে অসংক্রামক রোগে বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এসব রোগের মধ্যে রয়েছে হৃদরোগ, ক্যান্সার, কিডনি জটিলতা, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ সহ আরও কিছু রোগ। জরিপ অনুযায়ী 2020 সালে শুধু হার্ট অ্যাটাকে মারা গেছেন 180,000 অধিক মানুষ, যা আগের বছরের তুলনায় 23% বেশি। অনুরূপভাবে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন 85,000 বেশি মানুষ, যা আগের বছরের তুলনায় বেড়েছে 88%। এছাড়া 8 রকম ক্যান্সারে মারা গেছেন 83,000, এর বৃদ্ধি 32%। শ্বাসতন্ত্রের রোগে মারা গেছেন 74,000, বৃদ্ধির হার 37%। আর কিডনি রোগে মারা গেছেন 28,000 বেশি মানুষ, যেখানে মৃত্যুর হার বেড়েছে 164%। নানা সামাজিক অনিশ্চয়তা, দুশ্চিন্তা, করোনাকালীন জীবনযাত্রার ধরন পাল্টে যাওয়া, চর্বি জাতীয় খাদ্য বেশি গ্রহণ, কায়িক শ্রম না করা, খাদ্যে ভেজাল ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, অস্বাস্থ্যকর খাবার বা জাঙ্ক ফুড গ্রহণ, এসব কারণে এই জাতীয় অসংক্রামক রোগের প্রকোপ এবং মৃত্যু বাড়ছে বলে মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। তাছাড়া ধূমপানও এ জাতীয় অসংক্রামক রোগ বৃদ্ধির কারণ বলে মনে করছেন তারা। এ প্রসঙ্গে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডাক্তার ফাইজুল হাকিম রেডিও তেহরানকে বলেছেন,
বাংলাদেশে সাধারণভাবেই জনগণের প্রাপ্তি বা চিকিৎসা সুবিধা খুবই অপ্রতুল। ব্যক্তিগত পর্যায়ে থেকেই মানুষ চিকিৎসার ব্যয়ভার বহন করে থাকে। করোনাকালীন পরিস্থিতিতে বাংলাদেশে অধিকাংশ প্রাইভেট হাসপাতালগুলো রোগীদের সেইভাবে চিকিৎসা তারা দেয়নি, সরকারি হাসপাতালে মানুষ চিকিৎসা পেয়েছে। উৎপাদনে কীটনাশকের যে ব্যবহার, এইসব নানা কারণে আসলে আমাদের এখানে হৃদরোগ বলি, আমরা কিডনি ডিজিজ বলি, নানা রকম যে রোগ সব তার বৃদ্ধি কিন্তু অনেক মানে দিন দিনই বাড়ছে। এবং
বিশেষজ্ঞগণ বলছেন, বাংলাদেশে মানুষের গড় আয়ু বাড়লেও অধিক সংখ্যক অসংক্রামক রোগে ভুগে মারা যাচ্ছেন। এ ব্যাপারে স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল জীবনযাপনের পাশাপাশি স্বাস্থ্যসেবার মানও বাড়াতে হবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
গত আসরে আমরা পাশ্চাত্যের দেশগুলোতে শিশুদের অবস্থা নিয়ে খানিকটা আলোচনা করেছি। আজকের আসরে আমরা সেসব দেশের শিশুদের মধ্যে দারিদ্র সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
কেউ কেউ মনে করেন কেবল দরিদ্র উন্নয়নশীল দেশগুলোর শিশুরাই দারিদ্র্যে ভোগে, কিন্তু খোদ ইউনিসেফ বলছে উন্নত দেশগুলোতেও দরিদ্র শিশুর সংখ্যা নেহায়েত কম নয়। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে দারিদ্র্যের হার গোটা বিশ্বের গড় হারের চেয়েও বেশি। এর আগে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে তাদের ওয়েবসাইটে ইউনিসেফের এক পরিসংখ্যান তুলে ধরে উন্নত দেশগুলোকে সতর্ক করে দিয়েছে। সেখানে বলা হয়েছে উন্নত দেশগুলোতে বসবাসকারী ব্যাপক সংখ্যক শিশুর চরম দরিদ্রের মধ্যে রয়েছে। এই বিষয়ে আন্তর্জাতিক সংস্থা সেফ দ্য চিলড্রেন এক প্রতিবেদনে জানিয়েছে, ইতালিতে কেবল 2018 সালে 12,60,000 শিশু চরম দারিদ্র্যে ভুগেছে। ইরোনিওজ বলছে ইতালিতে প্রতি 7টি শিশুর মধ্যে একটি শিশু দারিদ্র্যের কারণে স্কুল ত্যাগ করে। বলা হচ্ছে 6,10,00,000 জনসংখ্যা অধ্যুষিত ইতালি হচ্ছে ইউরো অঞ্চলের তৃতীয় বৃহত্তম অর্থনীতি।
সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে আরও বলা হয়েছে ইউরোপ মহাদেশের যেসব দেশে দরিদ্র শিশুর সংখ্যা বেশি তার একটি হলো ইতালি। বিভিন্ন সূত্রের পরিসংখ্যানে বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বসবাসকারী শিশুদের মধ্যে দারিদ্র্যের গড় হার 20%। ফ্রান্সে প্রতি 5টি শিশুর মধ্যে একজন দারিদ্র্যের শিকার। ব্রিটেনের সামাজিক মূল্যায়ন কমিশন বা SMC এক রিপোর্টে জানিয়েছে সেদেশের প্রায় 45.5 লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বাস করছে, যা মোট ব্রিটিশ শিশুর 33%। ব্রিটেনের উত্তর পশ্চিমের ল্যাঙ্কাশায়ারের উপকূলবর্তী মুর ক্যাম্বে টাউনের একটি স্কুলের অধ্যক্ষ শিউন কলিংওড বলেছেন তার স্কুলের শিক্ষার্থীরা সবসময় খুবই ক্ষুধার্ত থাকে। শিক্ষার্থীরা স্কুলে প্রবেশের পরপরই ডাস্টবিনে খাবার খুঁজে বেড়ায়। শিউন কলিংউড আরও জানিয়েছেন তার স্কুলের 35 জন শিক্ষার্থীর পরিবার ফুড ব্যাংকের উপর নির্ভরশীল, অর্থাৎ ত্রাণের খাবার খেয়ে তারা বেঁচে থাকে। তিনি আরও জানিয়েছেন এই স্কুলের শিক্ষার্থীদের পরিবারের মধ্যে ত্রাণের খাবারের উপর নির্ভরশীলের সংখ্যা হয়তো বাস্তবে আরও অনেক বেশি, কারণ সব পরিবারের খাদ্যের উৎস সম্পর্কে স্কুল অবহিত নয়।
এবার ইউরোপের আরেক ধনী রাষ্ট্র জার্মানি প্রসঙ্গে আসা যাক। অনেকের ধারণা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ জার্মানির শিশুদেরকে অন্তত দারিদ্র ছুঁতে পারে না, কিন্তু বাস্তবতা এমনটি নয়। ধনী এই দেশটির শিশুদের মধ্যেই ক্রমে বাড়ছে দারিদ্র। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে সাম্প্রতিক বছরগুলোতে জার্মান শিশুদের মধ্যে দারিদ্র 20% বেড়েছে। জার্মান পত্রিকা হানোফার্সে অলগাইনা শেইতুং সেদেশে শিশুদের মধ্যে দারিদ্র বৃদ্ধি প্রসঙ্গে লিখেছে, জার্মানিতে প্রায় 20 লাখ শিশু হার্স ফোর নামের সংগঠনের সামাজিক সেবার উপর নির্ভরশীল, এবং জার্মানির মতো সমৃদ্ধ দেশের জন্য শিশু দারিদ্র্যের এই হার লজ্জাজনক। জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে ইউনিসেফের একটি রিপোর্টের ভিত্তিতে সেদেশের শিশুদের মধ্যে দারিদ্র সম্পর্কে লিখেছে, অনেকেই নতুন কাপড় চোপড়ের মুখ দেখে না, বড় ভাই বোনদের পুরনো জামাকাপড় পরেই জীবন চালিয়ে যেতে হচ্ছে তাদের। স্কুলের বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে অংশগ্রহণ করাও অর্থের অভাবে সম্ভব হয় না অনেকের পক্ষে। ইন্টারনেট সংযোগ না থাকায় পিছিয়ে পড়তে হচ্ছে পড়াশোনায়, নেমে যাচ্ছে শিক্ষার মান। বাবা মার অর্থাভাব থাকলে সন্তানদেরও এইভাবে বরণ করে নিতে হয় দারিদ্র।
জার্মানির একটি শহর গেলসেন কিয়র্শেনের শিশু দারিদ্র্যের অবস্থা উদাহরণ হিসেবে তুলে ধরে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে আরও জানিয়েছে শহরের প্রতি 3টি শিশুর একজন সামাজিক ভাতার উপর নির্ভরশীল। দীর্ঘ সময় ধরে চলা নতুন এক সমীক্ষার ফলাফলে জানা গেছে সেদেশে শিশু ও কিশোরদের বিকাশে দারিদ্র হল সবচেয়ে বড় হুমকি। সমীক্ষায় অংশগ্রহণকারী ছেলে মেয়েদের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যকই আর্থিক টানাটানির মধ্যে বসবাস করে। এর প্রধান কারণ মা বাবার বেকারত্ব, আর বেকারত্বের পেছনেও রয়েছে নানা কারণ, যেমন প্রয়োজনীয় শিক্ষার অভাব, দীর্ঘদিনের অসুস্থতা কিংবা শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা। এছাড়া অভিবাসীদের সন্তানদেরও অনেক সময় পড়তে হয় দারিদ্র্যের কবলে। 1990-এর দশকের শেষ দিকে শ্রমিক কল্যাণ সমিতি আভোর উদ্যোগে শুরু হয় ওই সমীক্ষাটি। 6 বছর বয়স্ক প্রায় 1000 ছেলে মেয়েকে নিয়ে গবেষণাটি চালানো হয়। কয়েক বছর ধরে এইসব ছেলে মেয়ের সঙ্গে দেখা করে প্রশ্ন করা হয়েছে। দীর্ঘকালীন এই সমীক্ষার ফলাফলে বলা হয়েছে দারিদ্র্যের সম্মুখীন শিশুদের মধ্যে আচরণগত সমস্যা দেখা দেয়, লেখাপড়ায়ও পিছিয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যায় তাদের মধ্যে।
জার্মানির বার্টেলসম্যান ইনস্টিটিউটের 2016 সালের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানিতে সার্বিকভাবে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলেও শিশু দারিদ্র্যের মাত্রা বাড়ছে। জার্মানির এই প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গত বছর জার্মানিতে প্রায় 20 লাখ শিশু দারিদ্র্যের সম্মুখীন হয়েছে এবং দারিদ্র্যের মধ্য দিয়েই তারা বেড়ে উঠছে। ব্রাটেলসম্যান ইনস্টিটিউটের পারিবারিক নীতি বিষয়ক বিশেষজ্ঞ আন্তা স্টাইন এর মতে, শিশুরা যত বেশি দারিদ্র্যের মধ্যে থাকবে তাদের ভবিষ্যৎটাও তত ভয়াবহ পরিণতির দিকে যাবে। সাম্প্রতিক দশকগুলোতে পরিচালিত বিভিন্ন গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে, যেসব শিশু দারিদ্র্যের সম্মুখীন তাদের বৃদ্ধি ও বিকাশ সচ্ছল পরিবারের শিশুদের চেয়ে কম এবং এ ধরনের শিশুদের স্বাস্থ্যগত সমস্যাও বেশি।
মার্কিন যুক্তরাষ্ট্রের রজার্স বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ডেভিড পাপনর একটি উক্তি দিয়ে আজকের আসরের সমাপ্তি টানব। তার এই উক্তিতে উঠে এসেছে মার্কিন শিশুদের সার্বিক অবস্থা। তিনি বলেছেন, বিভিন্ন তথ্য প্রমাণে এটা সুস্পষ্ট, দেশের ইতিহাসে প্রথম এমনটি ঘটছে যে বর্তমান সময়ের শিশুরা তাদের বাবা মায়ের শিশুকালের তুলনায় কম সামাজিক ও মানসিক সুস্থতা ও নিরাপত্তার অধিকারী। কিশোর অপরাধ, হিংসা বিদ্বেষ, আত্মহত্যার দ্রবণতা, মাদকাসক্তি, অবৈধ সম্পর্কের কারণে জন্ম নেওয়া শিশুর সংখ্যা, মানসিক চাপ, উদ্বেগ এবং হতাশার মতো সমস্যাগুলো আগের চেয়ে অনেক বেড়েছে। শিশুদের কল্যাণে অনেক পদক্ষেপ নেওয়ার পরও এ ধরনের সমস্যাগুলো ক্রমেই ভয়ানক রূপ নিচ্ছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্ব এখানেই শেষ করছি। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরে আপনাদের সবার উপস্থিতি আশা করছি।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 12 মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে বিএনপি, ওবায়দুল কাদের ইত্তেফাক। ওবায়দুল কাদেরের পদত্যাগের দাবি করেছেন মির্জা ফখরুল। প্রথম আলো, টিকা নিয়ে ভাববেন না করোনামুক্ত স্বাস্থ্যমন্ত্রী, এটি ছাপা হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। সুড়ঙ্গ সড়কে পাল্টে যাবে সমুদ্র সৈকতের চেহারা, প্রথম আলো। দেশে এখন সবাই আওয়ামী লীগ বললেন নানক, বাংলাদেশ প্রতিদিন। অপপ্রচারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার থাকুন, তথ্যমন্ত্রী যুগান্তর। কার্যালয় ছেড়েছেন কাদের মির্জা, বসুরহাট থমথমে সমকাল। কেন করোনা সংক্রমণ বাড়ছে, মানবজমিন। ভারতের শিরোনাম,
নাগপুরের পর কি পুনেতেও লকডাউন? করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল মহারাষ্ট্র, আনন্দবাজার পত্রিকা। আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মমতা। মমতাকে খুনে চক্রান্ত করা হয়েছে অভিযোগ কমিশনে। আজকাল মমতাকে হারিয়েই ছাড়ব। নন্দীগ্রাম থেকে মনোনয়ন পেশ করে হুঙ্কার শুভেন্দুর, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছেন মির্জা ফখরুল। প্রথম আলোতে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেছেন, আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব খুব সুন্দর সুন্দর কথা বলেন, প্রতিদিন বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেন। আমি বলবো, আপনি আপনার ঘরকে আগে শিক্ষা দিন। আপনার ভাই কাদের মির্জা আপনার সম্পর্কে যেসব কথা বলেন, তারপরে তো আপনাদের থাকার কথা না, পদত্যাগ করা উচিত। এদিকে জনগণের ভালোবাসা নিয়ে শেখ হাসিনা সরকার টিকে আছে এবং টিকে থাকবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে বিএনপি। ইত্তেফাক, যুগান্তর, কালের কণ্ঠ সহ বেশ কয়েকটি দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে। ঢাকা যেন মশার রাজধানী, মশারি টাঙিয়ে অভিনব প্রতিবাদ, কালের কণ্ঠ ও প্রথম আলোর এশীয় নামের খবরে লেখা হয়েছে। ঢাকায় মশা অসহ্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে, মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। মশা মারতে কার্যত ব্যর্থ ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়ররা। মশারি টানিয়ে মেয়রদ্বয়ের ব্যর্থতার অভিনব প্রতিবাদ জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। শুক্রবার সকাল 10:45 রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অভিনব প্রতিবাদ জানানো হয়। ভাড়াটিয়া পরিষদের মানববন্ধনে আধা ইঞ্চি মশা মারতে দুই মেয়র ব্যর্থ দাবি করে অবিলম্বে মশার উপদ্রব থেকে রাজধানীবাসীকে রক্ষার দাবি জানানো হয়। কোম্পানিগঞ্জে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান কারাগারে, প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে। নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার জেলা শহর থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। পরে পৌরসভা ভবনে হামলা, ভাঙচুর, গুলি ও নাশকতার চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে কার্যালয় ছেড়েছেন কাদের মির্জা। বসুরহাট থমথমে, সমকালের এ খবরে লেখা হয়েছে, রাজনৈতিক দ্বন্দ্বে সংঘর্ষ থেকে রক্তপাত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, জনমনে রয়েছে আতঙ্ক। গত কয়েকদিন ধরেই এমন অবস্থা দেখা যাচ্ছে। মে পর্যন্ত বাড়তে পারে প্রকোপ, স্বাস্থ্যবিধির বালাই নেই, কেন বাড়ছে সংক্রমণ? মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, দেশে করোনার দ্বিতীয় ধাক্কায় সংক্রমণ পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন করোনা পূর্বাভাস বিষয়ক গবেষক দলের সদস্যরা। চলতি বছরের মে মাসে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে তাদের ধারণা। আর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা আসলে জুন মাসের শেষ পর্যন্ত সর্বমোট 20,000 মানুষ মারা যেতে পারে। করোনা নিয়ে মডেলিং, মানুষের আচার আচরণ, স্বাস্থ্যবিধি না মানা, ভ্যাকসিন নিতে অনাগ্রহ ও বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতা পর্যালোচনা করে এই পূর্বাভাস তৈরি করেছে গবেষক দল। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মমতা, সিদ্ধান্ত নিতে বৈঠকে মেডিকেল বোর্ড, দৈনিক আজকালের এশিয়া নামের খবরে লেখা হয়েছে। মুখ্যমন্ত্রী আজই ছাড়া পাবেন হাসপাতাল থেকে, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড। মমতা ব্যানার্জির গোড়ালির ফোলা খানিকটা কমেছে, কিন্তু এখনও ব্যথা রয়েছে, ঘাড়, কাঁধ ও কবজির ব্যথা নেই। চিকিৎসায় ভালোই সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী, তাঁকে যাতে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় এমনটাই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। নন্দীগ্রামে প্রচারে গিয়ে হামলার ঘটনায় পায়ে গুরুতর চোট লাগে মমতা ব্যানার্জির। এরপর প্রচার পর্ব অসম্পূর্ণ রেখেই কলকাতায় ফেরেন তৃণমূল নেত্রী। গোটা ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মমতা। এদিকে মুখ্যমন্ত্রীকে খুনে চক্রান্ত করা হয়েছে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের নিরাপত্তা আরও কঠোর করার নির্দেশ কমিশনের। কাল রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের, নন্দীগ্রামে মমতা ব্যানার্জির উপর পরিকল্পিত হামলাই চালানো হয়েছে এমনই দাবি তৃণমূল নেতৃত্বের। মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনায় এরই মতো নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে একটি মহল থেকে বলা হচ্ছে, রাস্তার উপর থাকা স্তম্ভে গাড়ির দরজা ধাক্কা লাগতেই আহত হন মুখ্যমন্ত্রী। মমতাকে হারিয়েই ছাড়ব, নন্দীগ্রাম কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করে হুঙ্কার শুভেন্দুর। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, পূর্বসূচি অনুযায়ী শুক্রবার মনোনয়ন পেশ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। হলদিয়া এসডিও অফিসে মনোনয়ন জমা দিলেন তিনি। দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেনই। একুশের ভোটে বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রাম, কারণ এই আসনই বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। তৃণমূল নিশ্চিত বিপুল ভোটে নন্দীগ্রামে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জয় নিয়ে আশাবাদী শুভেন্দু অধিকারীও। এরই মধ্যে প্রচার শুরু করেছেন তিনি। শুক্রবার সকাল থেকে একাধিক কর্মসূচিতে সামিল হন বিজেপি নেতা। নাগপুরের পর কি পুনেতেও লকডাউন? করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল মহারাষ্ট্র। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই খারাপ হচ্ছে মহারাষ্ট্রের অবস্থা। বৃহস্পতিবারই ঘোষণা করা হয় সোমবার থেকে নাগপুরে পূর্ণ লকডাউনের পথে হাঁটছে প্রশাসন। এরপর পুনেতে করোনার সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কারণে কার্যকর করা হল রাত্রিকালীন কারফিউ। প্রশাসন সূত্রের খবর, এতে সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে এই শহরেও পূর্ণ লকডাউনের পথে হাঁটতে পারে উদ্ধব ঠাকরে প্রশাসন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটে এনেছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক সাপ্তাহিক আয়োজন আলাপন।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয়, নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ, আহত, হাসপাতালে চিকিৎসাধীন এবং মৃতের ঘটনা। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও রাজনৈতিক ভাষ্যকার নূর খান লিটন। জনাব অ্যাডভোকেট নূর খান লিটন, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
জনাব নূর খান লিটন, নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট এলাকায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন, কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। তো এই যে ক্ষমতাসীন দলের মধ্যে এই সংঘর্ষকে আপনি কিভাবে দেখছেন?
আসলে দীর্ঘদিন ধরে যখন একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকে এবং সেখানে যখন দুর্নীতি, অনাচার ইত্যাদিতে যখন কর্মীরা যুক্ত হয়ে যায় এবং সেখানে যখন কেউ সুবিধাটা পান কেউ পান না এবং আদর্শিক চর্চা যখন অনুপস্থিত থাকে রাজনৈতিক দলে, তখন আভ্যন্তরীণ কন্দলগুলো উপদল, দলের ভিতরে নানান উপদল, ব্যক্তি কেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক, এগুলো ডেভেলপ করে। এরই ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করেছি, শুধু কোম্পানিগঞ্জকে আজকে সামনে এসছে, যেহেতু কোম্পানিগঞ্জে কত প্রায় দেড় মাস ধরে নানামুখী তৎপরতা আমরা লক্ষ্য করছি ক্ষমতাসীন দলের ভিতরে, কিন্তু সারা দেশেই কিন্তু এটার একটা প্রভাব আমরা লক্ষ্য করছি এবং এই ধরনের ঘটনা আমরা প্রত্যক্ষ করছি প্রায় বেশ কিছুদিন ধরে। এবং যে নির্বাচনগুলো হচ্ছে স্থানীয় সরকারের, সেখানে যখন দলীয় মনোনয়ন এবং মনোনয়ন বঞ্চিতদের পক্ষ থেকে বিদ্রোহী ক্যান্ডিডেট হচ্ছে, এবং সেখানেও আমরা লক্ষ্য করছি যে সরকারি ক্ষমতাসীন মানে ক্ষমতাসীন দলগুলোর আভ্যন্তরীণ কন্দল বা সংকট একদম জনগণের সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে। এটি এখন এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং রাজনীতিতে এক ধরনের রাজনীতিতে মাসেলম্যানদের বা রাজনীতিতে আদর্শহীন রাজনীতিতে যে সংকটগুলো দেখি আমরা, সেটি এখন বাংলাদেশে একই রূপ আমরা লক্ষ্য করছি।
জনাব লিটন, সংঘর্ষে দুদলই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে সে কথা কিন্তু পরিষ্কার। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি কাঙ্ক্ষিত বলে আপনি মনে করেন?
দেখেন, শুধু মানে আজকে বসুরহাট দিয়ে বলবো না, আমি সারা দেশের অবস্থায় বলছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিবাদমান গ্রুপগুলোর ভিতরে আভ্যন্তরীণ কোন্দল এবং তার কারণে সংঘর্ষে জড়িয়ে পড়ে কর্মীরা, তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা বিব্রতকর অবস্থায় পড়ে। বা কখনো কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যে সমস্ত নেতারা ক্ষমতাধর তাদের পক্ষ অবলম্বন করে, ফলে এখানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর যে ধরনের তৎপরতা বা উদ্যোগ নেওয়া দরকার সেগুলো অনেক ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে বা সেই উদ্যোগগুলি অনুপস্থিত লক্ষ্য করি।
জনাব নূর খান লিটন, আপনি বলছিলেন যে ক্ষমতাসীন দলের মধ্যে দ্বন্দ্ব, তো একই বিষয়ে জানতে চাচ্ছি যে সংঘর্ষ হয়েছে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে, তো এই ঘটনাটা কি দলের হাইকমান্ডের জন্য বিব্রতকর কিনা?
দেখেন, রাজনীতি যদি রাজনৈতিক জায়গায় রাজনীতিবিদদের হাতে থাকত এবং রাজনীতিতে যদি আদর্শিক অবস্থান থাকত দলগুলোর, তাহলে কেন্দ্রীয় নেতৃত্বের ভিতরে এক ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে তারা পড়তেন। যেহেতু রাজনীতিতে রাজনৈতিক চর্চাটি নেই, চর্চা একেবারে অনুপস্থিত বললেই চলে, এখানে এক ব্যক্তি বা দু একজনের নির্দেশ ক্রমে রাজনৈতিক দলটি পরিচালিত হচ্ছে বা দলের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বা দেশ পরিচালিত হচ্ছে, এরকম একটি অবস্থায় কিন্তু মানে কারো বিব্রতকর অবস্থা এটা খুব দৃশ্যমান হবে না, যদিও বিষয়টি বিব্রতকর অবস্থায় পড়ার কথা। এই বসুরহাটের কথা যদি বলি, বসুরহাটে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেলের আপন ভাই মির্জা কাদের, তার সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং এমপি সাহেবদের যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে, সেইখানে একটি রাজনৈতিক দল বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা ক্ষমতায় আছেন সেই দলের হাইকমান্ড যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার ছিল সেই উদ্যোগ কিন্তু আমরা অনুপস্থিত লক্ষ্য করছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর এই ক্ষেত্রে যে হস্তক্ষেপ দরকার ছিল, কারণ আমাদের মনে রাখতে হবে যে এটি যদিও মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করার কথা নয়, কিন্তু যেহেতু বাংলাদেশের সবকিছু এখন কেন্দ্রীভূত হয়েছে ওনার কাছে, সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগটি এখন পর্যন্ত আমরা স্ট্রং কোনো উদ্যোগ দৃশ্যমান দেখছি না।
জি জনাব নূর খান লিটন, অনেকে এমন বলছেন যে রাজনীতির মাঠে বিরোধী দলের অনুপস্থিতির কারণে এখন ক্ষমতাসীন দলের লোকজন নিজেরা নিজেরা সংঘর্ষে লিপ্ত হচ্ছে, আপনিও কি এমনটি মনে করেন?
দেখেন, একটা দেশে যখন বিরোধী রাজনৈতিক দল দুর্বল হয়ে যায় বা রাজনীতির মাঠ থেকে অনুপস্থিত প্রায় অনুপস্থিত থাকে, তখন স্বাভাবিকভাবে গণতান্ত্রিক কার্যক্রমও ব্যাহত হয় আর খুব স্বাভাবিকভাবে এক ধরনের মানে যারা ক্ষমতায় থাকেন তাদের মধ্যে এক ধরনের ক্ষমতা লিপ্সা এটা বেড়ে যায়, ফলে আমাদের এখানেও আমরা মনে করি সেই অবস্থাটি এসছে। এবং যার জন্য দেখা যায় যে বিরোধী রাজনৈতিক দলের তৎপরতা না থাকলেও ক্ষমতাসীন রাজনৈতিক দলের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সমূহ প্রকাশিত হচ্ছে সেটি মানে ক্রমান্বয়ে ভয়াবহ দিকে যাচ্ছে।
জনাব নূর খান লিটন, আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইব, বসুরহাট ছাড়াও আরো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে, তো এসব ঘটনার মধ্য দিয়ে কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত পাওয়া যায় কিনা?
অবশ্যই এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত, এবং আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের অসহায়ত্ব অনেক সময় আমরা লক্ষ্য করছি। কারণ আমরা খুব স্পষ্টভাবেই লক্ষ্য করছি, দৃশ্যত মানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ভিতর যখন বিভাজন দেখা দেয়, যখন গ্রুপিং দেখা দেয়, আভ্যন্তরীণ দ্বন্দ্ব যখন প্রকাশ্য রূপ নেয়, তখন হানাহানি বাড়ে, সংঘর্ষ বাড়ে, এবং ক্ষমতা প্রদর্শনের এক ধরনের চিন্তা কর্মীদের ভিতর দেখা দেয়, এবং সেটি অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বিলম্ব করে অথবা গ্রহণ করে না।
তো জনাব অ্যাডভোকেট নূর খান লিটন, বসুরহাট পরিস্থিতি নিয়ে এবং দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আমেরিকার নয়া সরকারও ট্রাম্পের মতো ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের মন্তব্য। নতুন সমরাস্ত্র উন্মোচন করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। যুদ্ধ বন্ধ করতে সৌদির প্রতি ইরানের আহ্বান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবি তুলেছেন বিএনপি মহাসচিব ওবায়দুল কাদের, বলেছেন ওদের দাবি ঠুনকো। এবং ভারতের মুখ্যমন্ত্রী মমতার আহত হওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপির। পরিকল্পিত হামলা হয়েছে দাবি করে তৃণমূলের বিক্ষোভ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.